বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তিলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্যে হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 10 সেপ্টেম্বর, 26 ভাদ্র এবং ফার্সি 19 শাহরিবার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টে 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে, আলবেনিয়ায় ইরানি দূতাবাসে তল্লাশি সম্পর্কে তেহরানের প্রতিবাদ এবং বাংলাদেশে আত্মহত্যার ঘটনা বেড়ে যাওয়া সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর রয়েছে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক আলোচনা, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানি দূতাবাসে আলবেনীয় পুলিশের জোরপূর্বক তল্লাশি, জাতিসংঘে তেহরানের নিন্দা, আইন মেনে চলার আহ্বান। পরমাণু অস্ত্র ব্যবহারের ঘোষণার পর শর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আমেরিকা। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করলে সরকার বিবেচনা করবে বলেছেন আইনমন্ত্রী। এবং বাংলার ব্যবসা ও অর্থনীতিকে ধ্বংস করতে দিতে চাচ্ছে কেন্দ্রীয় সরকার, ফিরহাদ হাকিমের অভিযোগ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর আলবেনিয়া ইরানের দূতাবাসে জোরপূর্বক পুলিশ দিয়ে তল্লাশি চালিয়েছে। আলবেনীয় সরকারের এই ভূমিকার কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন। জাতিসংঘে আলবেনিয়ার স্থায়ী মিশনকে লেখা চিঠিতে ইরানের স্থায়ী মিশন বলেছে, আলবেনিয়ার পুলিশ ইরানি দূতাবাসের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে তার কঠোর নিন্দা জানানো হচ্ছে। বৃহস্পতিবার আলবেনিয়ার পুলিশ ইরানি দূতাবাসে জোরপূর্বক ঢুকে তল্লাশি চালায়। এক্ষেত্রে আলবেনিয়ার সরকার ইরানি কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেনি। চিঠিতে বলা হয়েছে, গত 7 সেপ্টেম্বর একতরফাভাবে আলবেনিয়ার সরকার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়ার পর এই ধরনের কার্যকলাপ পরিচালনা করছে। আলবেনিয়া সরকার যার ভিত্তিতে এই সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে তা অমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইরানি মিশনের লেখা এই চিঠির একটি কপি জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসকেও দেওয়া হয়েছে। চিঠিতে আলবেনিয়া সরকারের প্রতি সব ধরনের নিয়মনীতি এবং আন্তর্জাতিক আইনকানুন মেনে চলার জোরালো আহ্বান জানানো হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো কথিত সাইবার হামলা চালানোর জন্য ইরানকে দায়ী করে যে বিবৃতি দিয়েছে তা নাকচ করে দিয়েছে তেহরান। ইরান বলেছে, অতীতে ইরানের বিরুদ্ধে সাইবার হামলা চালানো গোষ্ঠীগুলোর প্রতি যে ন্যাটো সমর্থন দিয়েছিল, এখন সেই একই হামলার জন্য ইরানকে অভিযুক্ত করার কোনো অধিকার ন্যাটোর নেই। ইরান আলবেনিয়ায় সাইবার হামলা চালিয়েছে অভিযোগ তুলে গত সপ্তাহে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তিরানা। বুধবার আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদিরামা সম্পর্ক ছিন্ন করার ওই ঘোষণা দেন। মার্কিন সরকার তাৎক্ষণিকভাবে আলবেনিয়া সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানায় এবং ন্যাটো জোট বিবৃতি প্রকাশ করে তিরানার সঙ্গে সুর মিলিয়ে ইরানকে সাইবার হামলা চালানোর জন্য অভিযুক্ত করে। এর জবাবে গতকাল ব্রাসেলসের ইরান দূতাবাস এক টুইটার বার্তা প্রকাশ করে কঠোর ভাষায় ওই ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করে। টুইটার বার্তায় বলা হয়, অতীতে ইরানের পরমাণু স্থাপনা সহ এদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যখন সাইবার হামলা হয়েছে, তখন ন্যাটো শুধু নীরব থাকেনি, বরং উল্টো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এসব নাশকতামূলক হামলাকে সমর্থন দিয়েছে। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো জানিয়েছেন, গতকাল রাশিয়ার গ্যাসের দাম নির্ধারণ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা যে জরুরি বৈঠকে বসেছিলেন তাতে তারা একমত হতে পারেননি। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। হাঙ্গেরির মন্ত্রী বলেন, আজকের বৈঠকে কোনো সমাধান হয়নি, বৈঠকে শুধুমাত্র রাজনৈতিক বিতর্ক ছিল। আমরা আশা করছি আগামী সপ্তাহে অথবা তার পরের সপ্তাহ শুধুমাত্র সদস্য দেশগুলো নয় বরং ইউরোপীয় কমিশন লিখিতভাবে কিছু প্রস্তাব উপস্থাপন করবে। ইউরোপীয় কমিশন চলতি মাসের প্রথম দিকে গ্যাসের দাম বেড়ে যাওয়ার ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ডাকার পরামর্শ দিয়েছিল। ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে যেসব পরামর্শ দেওয়া হয়েছিল তার মধ্যে একটি ছিল রাশিয়ার পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাসের দাম ঠিক করে দেওয়া। কিন্তু সদস্য দেশগুলো গতকালের বৈঠকে এই প্রস্তাবের বিষয়ে একমত হতে পারেনি। ইউরোপীয় ইউনিয়নের কোনো কোনো সদস্য দেশ বলেছে এ ধরনের পদক্ষেপে হিতে বিপরীত হতে পারে। উত্তর কোরিয়া পরমাণু বিষয়ে নিজেদের অবস্থান ঘোষণা করার পর মার্কিন সরকার পিয়ংইয়ং এর সঙ্গে কোনো শর্ত ছাড়াই আলোচনায় বসতে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এখন দাবি করছে উত্তর কোরিয়ার প্রতি তাদের কোনো শত্রুতা নেই এবং ওয়াশিংটন পিয়ংইয়ং এর সঙ্গে আলোচনায় বসতে চায়। এর একদিন আগে উত্তর কোরিয়া নিজেকে পরমাণু অস্ত্রধর দেশ হিসেবে ঘোষণা করেছে এবং জাতীয় সংসদে আইন পাশ করেছে যে শত্রুর হুমকি মনে করলে তার ঠেকাতে আগেভাগেই পিয়ংইয়ং পরমাণু অস্ত্র ব্যবহার করবে। হোয়াইট প্রেস সেক্রেটারি কারিন জে পিয়েরে বলেছেন, যেমনটি আমরা বলেছি এবং উত্তর কোরিয়া নেতা কিম জং উন সহ অন্য কর্মকর্তারা জানেন যে আমরা সবসময় পন্থা অনুসরণ করতে চাই এবং কোনো রকম শর্ত ছাড়াই আলোচনায় বসতে প্রস্তুত আছি, কিন্তু উত্তর কোরিয়া অব্যাহতভাবে কোনো সাড়া দিচ্ছে না। জ্যা পিয়েরে বলেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে আসা হুমকি মোকাবেলার জন্য আমেরিকা বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে এবং মিত্রদের সঙ্গে এ ব্যাপারে সমন্বয় করে চলেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হলে তা বিবেচনা করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ঢাকা থেকে বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে তা বিবেচনা করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শনিবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের রিফ্রেশার্স কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী এমন মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, আগামী 24 সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার শর্ত সাপেক্ষ মুক্তির মেয়াদ শেষ হবে, তবে পরিবারের পক্ষ থেকে মুক্তির মেয়াদের আবেদন পেলে সরকার তা আবারও বাড়াবে। এ সময় বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, ঋণখেলাপিরা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই ঋণখেলাপিদের মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। এছাড়া মামলার শুনানিতে ঋণখেলাপিদের অযৌক্তিক সময় দেয়া থেকেও বিরত থাকতে হবে। আনিসুল হক বলেন, প্রধান বিচারপতির সাথে কথা বলে ঋণ ক্লাবের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। বিচারিক কার্যক্রম নিয়ে আইনমন্ত্রী বলেন, বিচার পেতে প্রতিদিন লাখো মানুষ আদালতের বারান্দায় ধর্ণা দিচ্ছে, আপনাদের দ্রুত বিচার দিয়ে তাদের দুঃখ দূর করতে হবে। বিচারকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, পদের কথা চিন্তা করে মনের কথা সবসময় বলা যাবে না, সংযত হতে হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় থাকার জন্যই ভারত সফরে গিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আশা ছিল ভারতে গিয়ে আবার কিভাবে ক্ষমতায় থাকা যায় তার জন্য একটা ব্যবস্থা করে আসবেন। আমরা পরিষ্কার করে বলছি কি এনেছেন, 153 কিউসেক পানির কথা বলেছেন, এছাড়া তো কিছুই দেখছে না। যেদিন সমঝোতার স্মারক সই হয় সেদিনই আমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের বাংলাদেশি একজন 14 বছরের বালককে। আরও 2 জন নিখোঁজ আছে, এটা অহরহ ঘটছে, সেটা কিন্তু এখন পর্যন্ত বন্ধ হয়নি। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক হোক, এটা আমরা সবাই চাই। ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন, বাংলার ব্যবসা ও অর্থনীতিকে ধ্বংস করে দিতে চাচ্ছে কেন্দ্রীয় সরকার। আরও বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, বাংলার ব্যবসা ও অর্থনীতিকে ধ্বংস করে দিতে চাচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ তদন্তকারী এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির কর্মকর্তাদের তল্লাশি অভিযানে কলকাতার গার্ডেন রিস এলাকার পরিবহন ব্যবসায়ী নিসার আহমেদ খান ও আমির খানের বাসা থেকে 8 কোটি টাকা উদ্ধার হওয়া প্রসঙ্গে তিনি আজ শনিবার ওই মন্তব্য করেন। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন,
এখানে থাকলে ব্যবসাকে ব্যবসায় আমরা এরমভাবে ব্যবসায়ীদের আক্রান্ত করব, তাতে বেঙ্গলের ইকোনমিটাকে ভেঙে দেওয়ার একটা পরিকল্পনা বলে আমার মনে হয়।
অন্যদিকে এ প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা বলেন,
বাংলার অর্থনীতি বলে কিচ্ছু নেই, আজকে তাকে ভাঙার কোনো প্রশ্ন নেই। আজকে 8 কোটি টাকা এখন পর্যন্ত উদ্ধার হয়েছে, বাকি গণনা চলছে, এত ফিরাদের গায়ে লাগছে কেন? তো অর্থনীতি ভাঙার এত প্রশ্ন আসছে কেন?
আজ ফিরহাদ হাকিম বলেন, নীরব মোদি হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন, তারপরে কি দেশের প্রধানমন্ত্রী কোনো জবাব দিয়েছিলেন? এক্ষেত্রে কেন আমাদের জবাবদিহি করতে হবে? কেবলমাত্র বাছাই করে অবিজেপি রাজ্যগুলোকে টার্গেট করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেছেন, পাকিস্তানের চলমান ভয়াবহ বন্যায় $3,000 কোটি ক্ষতি হয়েছে। মৌসুমী বৃষ্টি থেকে সৃষ্ট শ্রেষ্ঠ ভয়াবহ বন্যায় যখন পাকিস্তান দুর্বিষহ সংকটের মুখে পড়েছে, তখন দেশটির কোটি কোটি মানুষের জন্য সাহায্য সংগ্রহের লক্ষ্য নিয়ে তিনি পাকিস্তান সফর করছেন। এ পর্যন্ত পাকিস্তানের বন্যায় প্রায় 1,400 মানুষ মারা গেছে এবং দেশটির 1/3 পানিতে তলিয়ে গেছে, যা প্রায় ব্রিটেনের সমান। চলমান বন্যায় বিপুল পরিমাণের শস্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, লাখ লাখ ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তা এবং সেতু ধ্বংস হয়েছে। জাতিসংঘ মহাসচিব রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেন, জলবায়ু পরিবর্তনের শিকার পাকিস্তানের দিকে সম্মিলিতভাবে মনোযোগ দেওয়া হচ্ছে না, এটি উন্মাদনা এবং সম্মিলিতভাবে আত্মহত্যা করার সামিল। এক্ষেত্রে বিশেষভাবে শিল্পোন্নত দেশগুলোর দায়িত্ব অনেক বেশি। সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব পাকিস্তানের বন্যা এবং সামগ্রিক ক্ষয়ক্ষতির একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেন। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের প্রধান ইয়েন্স স্টোলেনবার্গ বলেছেন, ইউক্রেন কঠিন শীতকাল পার করতে যাচ্ছে। এ সময় ইউক্রেনকে অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে, তা না হলে দেশটি নিজের স্বাধীনতা হারাতে পারে। ন্যাটো মহাসচিব বলেন, যদি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়া যুদ্ধ বন্ধ করে তাহলে আমরা শান্তি পাব, কিন্তু ইউক্রেন যদি যুদ্ধ বন্ধ করে তাহলে তারা স্বাধীন জাতির মর্যাদা হারাবে। জার্মানির রামস্টেইন সামরিক ঘাঁটিতে এক বৈঠকের অবকাশে বার্তা সংস্থা এপিকে একথা বলেন তিনি। রাশিয়া ইউক্রেন চলমান সংঘাত কতদিন অব্যাহত থাকবে সে ব্যাপারে সময়সীমা উল্লেখ করতে অস্বীকৃতি জানান ন্যাটো মহাসচিব, তবে আলোচনার কোন এক পর্যায়ে এই সংঘাত বন্ধ হতে পারে বলে তিনি মন্তব্য করেন। তবে এখনও পর্যন্ত রাশিয়া ইউক্রেনে তার লক্ষ্য অর্জনের বিষয়ে ক্ষান্ত দেওয়ার কোনো ইঙ্গিত দেয়নি। ইয়েন্স স্টোলেনবার্গ দাবি করেন, রাশিয়ার আসল লক্ষ্য হচ্ছে ইউক্রেনের নিয়ন্ত্রণ হাতে নেওয়া, সেক্ষেত্রে অন্তত আগামী শীতকালের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ন্যাটো মহাসচিব আরও বলেন, চলমান সংঘাতে ইউক্রেনকে অবশ্যই সব ধরনের সমর্থন এবং সহযোগিতা দেওয়া অব্যাহত রাখতে হবে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি এই সঙ্গে আলবেনিয়ার স্থায়ী প্রতিনিধিকে দেওয়া এক চিঠিতে ইরানের কূটনৈতিক ও কনস্যুলার ভবনের ওপর আলবেনীয় সরকারের সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজান হুসাইন।
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি এই সঙ্গে আলবেনিয়ার প্রতিনিধিকে দেয়া এক চিঠিতে ইরানের কূটনৈতিক ও কনস্যুলার ভবনের উপর আলবেনীয় সরকারের সহিংস কর্মকাণ্ড ও তল্লাশির তীব্র নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার আলবেনিয়ার পুলিশ ইরানি দূতাবাসে জোরপূর্বক ঢুকে তল্লাশি চালায়। এক্ষেত্রে আলবেনিয়ার সরকার ইরানি কর্তৃপক্ষের অনুমতি নেয়ার প্রয়োজন বোধ করেনি। আলবেনিয়া সরকারের এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত, যেখানে কূটনৈতিক স্থান ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ কারণে ইরান কূটনৈতিক মিশনের ব্যাপারে আন্তর্জাতিক আইন পুরোপুরি মেনে চলতে আলবেনিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। আলবেনিয়া সরকার অভিযোগ করেছে, সেদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও অবকাঠামোর বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে ব্যাপক সাইবার হামলার কারণে তাদের দূতাবাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তল্লাশি চালানো হয়েছে। আলবেনিয়া সরকার গত বুধবার সাইবার হামলার অভিযোগ তুলে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এরপর ইরান আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আলবেনিয়ার এই পদক্ষেপকে কাণ্ডজ্ঞানহীন ও অদূরদর্শী পদক্ষেপ হিসেবে অভিহিত করে। বাস্তবতা হচ্ছে, আমেরিকা, ব্রিটেন ও ন্যাটো সহ পাশ্চাত্যের সমর্থন নিয়ে আলবেনিয়া ইরানের বিরুদ্ধে এই শত্রুতামূলক পদক্ষেপ নিয়েছে। তারা সমন্বিতভাবে সাইবার হামলার জন্য ইরানকে অভিযুক্ত করেছে। প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র নিজেই বিভিন্ন দেশে সবচেয়ে বড় সাইবার হামলাকারী হিসেবে পরিচিত। আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের পরমাণু স্থাপনায় স্টুক্সনেট ভাইরাস দিয়ে সাইবার হামলা চালিয়ে এটাকে তারা তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষা হিসেবে অভিহিত করেছিল। আলবেনিয়ায় সাইবার হামলায় ইরান জড়িত রয়েছে বলে ওয়াশিংটন ও লন্ডন যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেন আনি বলেছেন, ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে সাইবার হামলার বিষয়ে আমেরিকা ও ব্রিটেন সম্পূর্ণ নীরব রয়েছে। ইরান সরকারের বিরুদ্ধে আলবেনিয়া সরকারের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরান নিজেই সাইবার হামলার শিকার এবং এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানায়। বাস্তবতা হচ্ছে, ওয়াশিংটনের উস্কানিতে আলবেনিয়া সরকার ইরানের বিরুদ্ধে অভিযোগ ও শত্রুতামূলক পদক্ষেপ নিয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আত্মহত্যা প্রতিরোধ দিবস। আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে তরুণদের মাঝে সচেতনতা বৃদ্ধির কাজে নিয়োজিত বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশন এ দিবসটিকে কেন্দ্র করে আত্মহত্যার উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আত্মহত্যা প্রতিরোধ দিবস। আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে তরুণদের মাঝে সচেতনতা বৃদ্ধির কাজে নিয়োজিত বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশন এই দিবসটিকে কেন্দ্র করে আত্মহত্যার উদ্বেগজনক চিত্র তুলে ধরে এক প্রতিবেদন প্রকাশ করেছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য পর্যালোচনা করে আঁচল ফাউন্ডেশন জানিয়েছে, এবছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 8 মাসে গড়ে 45 জনের বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর মধ্যে 53% স্কুলের শিক্ষার্থী। এসব আত্মহননকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় 79% বয়স 13-20 বছর। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশে প্রতিমাসে গড়ে যে 45 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, এদের মধ্যে প্রেম ঘটিত কারণে আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি, আর ছেলেদের চেয়ে মেয়েরা বেশি আত্মহত্যা করছে। প্রতিবেদন অনুযায়ী শিক্ষার্থীদের আত্মহত্যার কারণের মধ্যে রয়েছে পরীক্ষায় অকৃতকার্য হওয়া, পড়াশোনার চাপ, সেশন জট, পরিবার থেকে আবদার পূরণ না হওয়া, পারিবারিক কলহ, ধর্ষণ বা যৌন হয়রানি, চুরি বা মিথ্যা অপবাদ, বিয়েতে প্রত্যাখ্যাত, স্বামী পছন্দ না হওয়া ইত্যাদি। এছাড়া মানসিক ভারসাম্যহীনতা, বিষণ্ণতা, প্রিয় বন্ধুর মৃত্যু এবং আর্থিক সমস্যার বিষয়গুলোও আত্মহত্যা করার কারণ বলে চিহ্নিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে তরুণ প্রজন্মকে যে কোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেবার জন্য মানসিকভাবে তৈরি করা এবং তাদের মানসিক স্বাস্থ্যের দিকে অভিভাবক, শিক্ষক সহ সবাইকে যত্নশীল হবার আহ্বান জানানো হয়েছে। এ প্রসঙ্গে আঁচল ফাউন্ডেশনের উদ্যোক্তা জয়শ্রী জামান রেডিও তেহরানকে জানান,
মূলত এটাকে মানসিক স্বাস্থ্যের আওতায় আনতে হবে। কারণ আর বিষণ্ণতা এবং অন্যান্য মানসিক অসুখ, সিজোফ্রেনিয়া, তারপরে আপনার বাইপোলার ডিসঅর্ডার, এই যে কিছু কিছু কারণে যারা আত্মহত্যা করে, এই বিষয়গুলো সবার আগে বলতে হবে যে এতে রোগ নির্ণয় করতে হবে। রোগ নির্ণয় করে তারপরে তাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে দেখা যাবে যে অনেকে না বাঁচলেও যারা ভীষণ যাদের অসুস্থতা আছে তারা হয়তো বেঁচে উঠবে এটা। আর মূলত যদি সুইসাইড প্রিভেন্ট করতে হয় তাহলে সামাজিক পরিবর্তন, সামাজিক ব্যাপকভাবে মূল্যবোধের যে অবক্ষয় এই জায়গাতে ব্যাপক কাজ করতে হবে। আর সবচেয়ে বেশি যেটা আলোচনা করা হচ্ছে সেটা যে এটা যদি মানসিক রোগ হয়, অবশ্যই মানসিক রোগ, 11,000 লোক মারা যায় তাহলে এটা অবশ্যই একটা গণস্বাস্থ্য সমস্যা।
আঁচল ফাউন্ডেশনের সংবাদ সম্মেলনে যোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামালউদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন, সমাজে, পরিবারে ও শিক্ষা ব্যবস্থায় এমন উপাদান রয়েছে যা শিক্ষার্থীদের আত্মহত্যা থেকে বিরত রাখতে পারছে না। শিক্ষার্থীদের মানসিক সুস্বাস্থ্যের জন্য সুস্থ বিনোদন ব্যবস্থা থাকা প্রয়োজন, সেটা নেই। খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ নেই। এক ধরনের সাংস্কৃতিক শূন্যতা তৈরি হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
এখন রয়েছে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক আলোচনা।
জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান।
শ্রোতাবন্ধুরা, জ্ঞান ও বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা ইরানের খ্যাতনামা মনীষী আবু রেহান বিরুনির নানা আবিষ্কার ও গবেষণা কর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা ইরানের আরেকজন প্রখ্যাত মনীষী, কবি, সাহিত্যিক, গণিতবিদ, দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের সাথে পরিচয় করিয়ে দেব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ওমর খৈয়াম তার জীবনকালে বিশ্ববিখ্যাত জ্যোতির্বিদ, দার্শনিক ও গণিতবিদ হিসেবে পরিচিত ছিলেন। চতুষ্পদী কবিতা বা রুবায়াত লেখার কারণে আজ সাহিত্য অঙ্গনে তিনি ইরান সহ সারা বিশ্বে খ্যাতির চূড়ায় রয়েছেন, অথচ সে যুগের মানুষ এ সম্পর্কে কিছুই জানত না। বীজগণিতের উপর ওমর খৈয়ামের রচিত গ্রন্থ প্রকাশের আগেই বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে দিনক্ষণ, মাস আর বছরের নির্ভুল হিসাব নিকাশ বের করার কারণে প্রাচ্যের দেশগুলোতে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। ওমর খৈয়াম যে পঞ্জিকা তৈরি করেছিলেন তা ছিল তৎকালীন সুলতান মালিক শাহের আদেশে। তিনি আটজন বিশেষজ্ঞ মিলে 1075 সালে প্রথম সৌর পঞ্জিকা তৈরি করেছিলেন। মালিক শাহের নামানুসারে এর নামকরণ করা হয় তারিখে জালালি। বিশ্বখ্যাত এই মনীষী ছিলেন ইরানের সালজুক শাসনামলের। তিনি গণিতশাস্ত্র ছাড়াও সাহিত্য ও ইতিহাসবিদ হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন।
ওমর খৈয়াম বীজগণিত বিষয়ক গুরুত্বপূর্ণ একটি গ্রন্থে ত্রিঘাত সমীকরণের সমাধানের পদ্ধতি বর্ণনা করায় এবং প্রাচীন গ্রিসের বড় দার্শনিক ও বিজ্ঞানীদের অন্যতম ইউক্লিডের পঞ্চম নীতি নিয়ে গবেষণার কারণে গণিতবিদ হিসেবে ওমর খৈয়ামের নাম জ্ঞান ও বিজ্ঞানের ইতিহাসে স্থান করে নেয়। মস্কো ইউনিভার্সিটির বিশিষ্ট গবেষক প্রফেসর রোজেনফেল্ড দীর্ঘ গবেষণার পর বলেছেন, আধুনিক যুগে নিউটনের যে সূত্রটি দ্বিপদী উপপাদ্য হিসেবে বিখ্যাত তা আসলে ওমর খৈয়ামেরই চিন্তার ফসল। ওমর খৈয়াম 1100 খ্রিস্টাব্দে ইরানের নিশাপুরে জন্মগ্রহণ করেন। সেখানেই তিনি একজন ধর্ম বিশারদের তত্ত্বাবধানে ফিকা শাস্ত্রের উপর পড়াশোনা করেন এবং হাদিস, কোরআনের তাফসির, দর্শন, হেকমাত ও জ্যোতিষশাস্ত্রের উপর জ্ঞান অর্জন করেন। ওমর খৈয়াম খ্রিস্টীয় 1200 প্রথম দিকে মৃত্যুবরণ করেছিলেন। নিশাপুরেই তাঁর কবর ও স্মৃতিসৌধ রয়েছে। ইমামজাদা মাহরুকের মাজারের পাশেই তাঁকে কবর দেওয়া হয়েছিল।
কোনো কোনো ইতিহাসবিদ ওমর খৈয়ামকে ইরানের আরেক প্রখ্যাত মনীষী ইবনে সিনার ছাত্র হিসেবে উল্লেখ করেছেন। আবার অনেকে বলেছেন খৈয়াম ছিলেন ইমাম মুয়াফাক নিশাপুরির সুযোগ্য ছাত্র। তবে তিনি ইবনে সিনার ছাত্র কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে, কেননা ইবনে সিনা ওমর খৈয়ামের সমসাময়িক ব্যক্তি ছিলেন না। তবে খৈয়াম সবসময়ই ইবনে সিনাকে তার ওস্তাদ বা শিক্ষক হিসেবে মনে করতেন। তার এই মনে করাটা ছিল আত্মিক সম্পর্কের উপর ভিত্তি করে। আধুনিক বিজ্ঞানের ইতিহাসের জনক হিসেবে পরিচিত জর্জ শার্টন তার এক বইয়ে ওমর খৈয়ামকে মধ্যযুগের অন্যতম বড় গণিতবিদ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ওমর খৈয়াম বীজগণিতের ত্রিঘাত সমীকরণের সমাধানের একটি পদ্ধতি বর্ণনা করেন। ত্রিঘাত সমীকরণ সমস্যার সমাধান প্রদানকে তার শ্রেষ্ঠ অবদান হিসেবে মানা হয়। তিনি প্রথম উপবৃত্ত ও বৃত্তের ছেদকের সাহায্যে ত্রিঘাত সমীকরণের সমাধান বের করেন।
গণিতশাস্ত্রে ওমর খৈয়ামের অসামান্য দখল ছিল। পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি এ তিনটি শাখাতেই তিনি সমান পারদর্শী ছিলেন। বীজগণিতের উপর রচিত তাঁর গ্রন্থের নাম মাকালাতু ফিল জাবরি ওয়াল মুকাবিলা। আরবি ভাষায় রচিত এই গ্রন্থটি ছিল বর্গমূল ও ঘনমূল নিষ্কাশনের ভারতীয় পদ্ধতি এবং ত্রিকোণমিতির সাহায্যে বীজগণিতের সমীকরণ সমাধান পদ্ধতি। ওমর খৈয়ামের গণিত সম্বন্ধীয় মূল পুস্তকের নাম মুশকিলাতুল হিসাব। এটি গাণিতিক কিছু জটিল সমস্যা সংক্রান্ত অনুশীলনী গ্রন্থ। ওমর খৈয়াম রচিত জ্যামিতি গ্রন্থটির নাম মুসাদিরাতু কিতাব ই উক্লিডাস।
ওমর খৈয়াম ছিলেন একজন বিজ্ঞানী। রসায়ন, পদার্থবিদ্যা ও ভূগোল বিষয়েও তিনি গবেষণা ও গ্রন্থ প্রণয়ন করেন। আলকেমি বা ধাতু পদার্থের রাসায়নিক বিশ্লেষণ ও মিশ্রণের হার সংক্রান্ত বিষয়েও তিনি একটি পুস্তক রচনা করেন। এই পুস্তকটিতে ভেষজ বিজ্ঞানও স্থান পেয়েছে। এছাড়া ভূগোল বিষয়ে তিনি ঋতু পরিবর্তনের নৈসর্গিক কারণ সংক্রান্ত একটি পুস্তক রচনা করেন। পুস্তকটির নাম লাওয়াজিমু আমকিনা। ওমর খৈয়াম একজন বিখ্যাত দার্শনিকও ছিলেন। গ্রিক দর্শনে তার অগাধ পাণ্ডিত্য ছিল। ত্রয়োদশ শতকে দার্শনিকদের ইতিহাস গ্রন্থের লেখক আল কুফতি ওমর খৈয়ামকে গ্রিক দর্শনে পণ্ডিত ও বিশেষজ্ঞ বলে অভিহিত করেন। ইমাম জহিরুদ্দিন বাইহাকির বর্ণনায় উল্লেখ আছে, খ্যাতনামা দার্শনিক ইবনে সিনার গ্রন্থগুলো তিনি মনোযোগের সাথে পাঠ করতেন। দর্শনে তার জ্ঞান প্রায় ইবনে সিনার সমকক্ষ ছিল। সৃষ্টি ও মানুষের নৈতিক দায়িত্বের উপর লেখা তার বিখ্যাত বইয়ের নাম কৌন ওয়া তাকলিফ।
এছাড়া বাস্তব জগতের অস্তিত্ব ও স্বরূপের উপর তিনি দুই খণ্ডের মূল্যবান যে গ্রন্থ রচনা করেন তার নাম আর রিসাতুল উলা ফিল উজুদ। দর্শন বিষয়ক গ্রন্থগুলো তিনি আরবি ও ফার্সি উভয় ভাষাতেই রচনা করেন। চিকিৎসা শাস্ত্রেও ওমর খৈয়াম সুপণ্ডিত ছিলেন, অথচ এ বিষয়ে তিনি কোনো গ্রন্থ রচনা করেননি। তবে ওমর খৈয়ামের চিকিৎসা পদ্ধতি ছিল তৎকালীন সর্বাধুনিক ইউনানি বা হেকিমি পদ্ধতি। এটা তিনি রপ্ত করেছিলেন তার গুরু ইবনে সিনার চিকিৎসা বিষয়ক গ্রন্থাদি অধ্যয়ন করে। সাফা ওমর খৈয়ামের বিখ্যাত আরেকটি বই। এ বইতে গণিত ছাড়াও মিউজিক সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক আলোচনা রয়েছে। সংখ্যাতত্ত্ব নিয়েও এ বইতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। যাই হোক, শেষ জীবনে ওমর খৈয়ামের মধ্যে আধ্যাত্ম বোধের পরিপূর্ণ বিকাশ ঘটে। সৃষ্টিকর্তাকে তিনি অন্তরে উপলব্ধির পাশাপাশি তাঁর কাছে একান্তভাবে আত্মনিবেদন করেছিলেন।
ওমর খৈয়াম বিশ্বাস করতেন, দুঃখ কষ্ট ও যন্ত্রণা জীবনের সঙ্গী হলেও এই জীবনের প্রতি ভালোবাসার মিষ্টি স্বাদও রয়েছে। যন্ত্রণা ও বেদনাই জীবনকে অমূল্য ও অর্থবহ করে তোলে এবং এটা প্রমাণ করে এই জীবন মূল্যহীন নয়। যে কোনো বস্তুর অন্তর্নিহিত রহস্য উদ্ঘাটনে ওমর খৈয়াম ধাবিত হতেন। তিনি যে কোনো সূক্ষ্ম বিষয়ও খতিয়ে দেখতেন, কেননা তিনি ছিলেন গণিতের মানুষ, হিসাবের মানুষ। তিনি এ সিদ্ধান্তে পৌঁছেন যে একটি পরিপূর্ণ ও সফল জীবন মৃত্যু ও ধ্বংসের চাইতে উত্তম। শ্রোতাবন্ধুরা, জ্ঞানবিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা ইরানের আরও একজন মনীষীর অবদান সম্পর্কে আলোচনা করব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
শ্রোতা বন্ধুরা, আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 10 সেপ্টেম্বর শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। বাবুল আখতার অত্যন্ত চতুর মানুষ, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক প্রথম আলো। আবেদন পেলে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে, বলেছেন আইনমন্ত্রী দৈনিক যুগান্তর। বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সবকিছুই ভারত দিয়েছে, বলেছেন সেতুমন্ত্রী দৈনিক কালের কণ্ঠ। দেশকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছে সরকার, বলেছেন মির্জা ফখরুল দৈনিক নয়া দিগন্ত। প্রধানমন্ত্রীর ভারত সফরে বিশেষ কিছু নেই, বলেছেন জি এম কাদের দৈনিক মানব জমিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম, রাহুলের 41,000 টি শার্ট নিয়ে কটাক্ষ বিজেপির, মোদীর 10,00,000 স্যুট নিয়ে পাল্টা দিল কংগ্রেসও দৈনিক আজকাল। প্রধানমন্ত্রীর মুখে জয় জয়গান জয় কিষাণ, লাল বাহাদুর শাস্ত্রীর স্লোগান ধার করলেন মোদী, দৈনিক সংবাদ প্রতিদিন। অন্তত 7 কোটি টাকা উদ্ধার, গার্ডেন ব্রিজের ব্যবসায়ীর বাড়িতে জানালো ইডি, ব্যাংক থেকে এলো নোট গোনার যন্ত্র, দৈনিক আনন্দবাজার পত্রিকা।
দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই এর প্রধান সহ 6 কর্মকর্তার বিরুদ্ধে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের অভিযোগ তদন্ত করা হবে। তবে তিনি মনে করেন বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। আজ শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের আয়োজনে এক সেমিনারে অংশ নেওয়ার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। হেফাজতে নির্যাতনের অভিযোগে গত বৃহস্পতিবার 6 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করেছেন বাবুল আক্তার। চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবন্নেসার আদালতে বাবুলের পক্ষে তার আইনজীবী কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ আবেদনটি করেন। আবেদনে বলা হয়, বাবুলকে পিবিআই চট্টগ্রাম কার্যালয়ে ডেকে নিয়ে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে নির্যাতন করা হয়। স্ত্রী মাহমুদা খানমকে হত্যা করার কথা স্বীকার করতে তাকে পিবিআইয়ের প্রধান বনজ কুমারের নির্দেশে নির্যাতন করা হয়।
দৈনিক কালের কণ্ঠ এক খবরে লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে কেন্দ্র করে অপপ্রচার আর গুজব না ছড়িয়ে বরং আয়নায় নিজেদের শাসনামলে ভারত সফরের প্রাপ্তি কী ছিল তা দেখতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার তার বাসভবনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফিংকালে বিএনপি নেতাদের প্রতি তিনি আহ্বান জানান। মন্ত্রী বলেন, বিএনপি নেতারা যদি হাতের তালু দিয়ে চোখ ঢেকে রাখেন তাহলে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো অর্জন দেখতে না পাওয়ারই কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হলেও বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি, কারণ তারা চায় প্রতিবেশীর সঙ্গে বৈরী সম্পর্ক, বিশেষ করে ভারতের সঙ্গে। প্রকাশ্যে বৈরিতা দেখিয়ে আবার দূতাবাসের দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষার প্রহর গুনতে থাকাই বিএনপির রাজনীতি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা দুদেশের মধ্যে গড়ে তুলেছে সংশয় ও অবিশ্বাসের দেয়াল, ছড়িয়েছে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প।
দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা আবেদন পাওয়ার অপেক্ষায় আছি, পরিবারের পক্ষ থেকে আবেদন করলে নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে। শনিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন। দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকারের নির্বাহী ক্ষমতায় দেয়া মুক্তির মেয়াদ বাড়ানো হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, তাদের আবেদনের অপেক্ষায় আছে, তারা আবেদন করলে অবশ্যই বাড়বে। খালেদা জিয়া দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে 2018 সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারী শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে 2020 সালের 25 মার্চ খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার।
দৈনিক নয়া দিগন্তের খবর, ক্ষমতাসীন সরকার দেশকে একটা ব্যর্থ রাষ্ট্র ও লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছে, মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যখন দেশের মানুষকে সীমান্তে হত্যা করছে, তিস্তার পানি দিচ্ছে না, তখন প্রধানমন্ত্রী ভারতে নেচে গিয়ে উৎসব করছেন, আসলে তারা দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছেন। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের দোতলার মিলনায়তনে রাজনীতি, পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বইটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ সাহিত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বইটি অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়োপযোগী। যখন দেশে ইতিহাস বিকৃতির সুপরিকল্পনা চলছে, সেই মুহূর্তে এমন বই লিখে প্রকাশ করা কঠিন কাজ ও প্রশংসনীয়। সাধারণত এ ধরনের বই গ্রহণযোগ্য হয় যখন নির্মোহভাবে লেখা হয়। লেখক রাজনীতি করলেও ইতিহাসের আলোকে নির্মোহ দৃষ্টিভঙ্গি নিয়ে লিখেছেন।
এবার কলকাতার বিস্তারিত খবর তুলে ধরছি। গার্ডেন রিচে পরিবহন ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে অন্তত 7 কোটি টাকা উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আধিকারিকরা। আমিরের বাড়িতে উদ্ধার বিপুল পরিমাণ ব্যাংক নোট গোনার জন্য মোট 8টি টাকা গোনার যন্ত্র নিয়ে আসা হয়। শনিবার সকাল 8:30 থেকে কলকাতা শহরের 6টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। তবে সেই অভিযান শুরুর পর থেকে দুপুর গড়িয়ে গেলেও আমিরের হেফাজতে ঠিক কত টাকা রয়েছে তা জানা যাচ্ছিল না। ঘণ্টার পর ঘণ্টা কেটে যাওয়ার পর দুপুরে অবশেষে ইডি জানিয়ে দেয় আমিরের দোতলার বাড়ি থেকে 7 কোটিরও বেশি টাকা পাওয়া গিয়েছে। আমিরের দোতলার বাড়ির একটি ঘরের খাটের তলায় অসংখ্য প্লাস্টিকের থলিতে ভরা ছিল থরে থরে নোটের বান্ডিল। তাতে 500 এবং 2000 টাকার নোট রাখা ছিল। ওই টাকা গুনতে স্টেট ব্যাংকের আধিকারিকদের সাহায্য নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে লিখেছে, বিদ্বেষের শিকার হলেন মার্কিন কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য প্রমীলা জয়পাল। অভিযোগ, ফোনে অকথ্য ভাষায় গালাগাল দেওয়ার পাশাপাশি আমেরিকা ছেড়েও চলে যেতে বলা হয় তাকে। সম্প্রতি আমেরিকায় রীতিমতো মাথাচাড়া দিতে দেখা গিয়েছে ভারত বিদ্বেষী নানা ঘটনা। কয়েকদিন আগে টেক্সাসের পার্কিং লটে ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে চড়াও হয়ে গো ব্যাক টু ইন্ডিয়া স্লোগান দিতে দেখা গিয়েছিল এক মহিলাকে। পোল্যান্ডেও এক মার্কিন পর্যটক অভব্য আচরণ করেন এক ভারতীয়ের সঙ্গে। সবার সেই বিদ্বেষমূলক আচরণ থেকে বাদ গেলেন না মার্কিন কংগ্রেসের সদস্য। প্রমীলা নিজেই টুইটারে জানিয়েছেন তার হেনস্থার কথা। রীতিমতো ক্ষোভ উগরে তিনি লিখেছেন, সাধারণত রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের রাগ প্রকাশ্যে দেখান না, কিন্তু বাধ্য হয়ে তিনি নিজের ক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, জাতিবিদ্বেষ ও লিঙ্গবিদ্বেষকে কোনোভাবেই তিনি বরদাস্ত করবেন না। তার পোস্টে তিনি কথোপকথনের অডিও টেপটিও শেয়ার করেছেন।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে মানসিক উদ্দীপনা ও সাহসের দিক দিয়ে ইরানি যোদ্ধাদের অগ্রগামী অবস্থান সম্পর্কে আলোচনা করেছি। আজকের আসরে আমরা ইরাকের প্রতি পশ্চিমা দেশগুলোর সামরিক সহযোগিতা চিত্র তুলে ধরব, যাতে বোঝা যায় সমরাস্ত্রের দিক দিয়ে ইরাকের চেয়ে পিছিয়ে থেকেও আত্মিক শক্তিতে বলিয়ান হয়ে ইরানি যোদ্ধারা কিভাবে ওই যুদ্ধে জয়লাভ করেছিলেন। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত কয়েক আসরে আমরা ইরাক ইরান যুদ্ধের সময় ইরানি শিবিরের আধ্যাত্মিক পরিবেশ নিয়ে আলোচনা করেছি। ইরানি যোদ্ধাদের যদি আধ্যাত্মিক জগতে এত উন্নতি না থাকত এবং আত্মিক দিক দিয়ে তারা যদি শক্তিশালী না হতো, তাহলে ওই যুদ্ধের পরিণতি অন্যরকম হতে পারত। কারণ সেনার সংখ্যা এবং সমরাস্ত্রের দিক দিয়ে ইরাকের বিশাল বাহিনীর সঙ্গে ইরানের কোনো তুলনা ছিল না। 1979 সালের ইসলামী বিপ্লবের মাত্র 19 মাসের মাথায় ইরাক ইরানের ওপর আগ্রাসন শুরু করে। বিপ্লব পরবর্তী ইরানের সেনাবাহিনীকে পুনর্গঠন করার জন্য 19 মাস যথেষ্ট সময় নয়। ফলে ইরানকে এমন সময় আগ্রাসী ইরাকি বাহিনীর মোকাবেলা করতে হয় যখন এদেশের সেনাবাহিনী মোটেও যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। ইরানের সেনাবাহিনীর সঙ্গে ইরাকি বাহিনীর পার্থক্য বোঝার জন্য গত আসরে আমরা দুই বাহিনীর সেনা সংখ্যা ও সমরাস্ত্রের তুলনামূলক একটি চিত্র তুলে ধরেছিলাম।
অথচ সব দিক দিয়ে পিছিয়ে থেকেও ইরাকি আগ্রাসনের দ্বিতীয় বছরে ইরানি যোদ্ধারা এমন কিছু অভিযান পরিচালনা করেন যার ফলে আগ্রাসী ইরাকি বাহিনী পর্যুদস্ত হয়ে পড়ে। ইরাকিরা ইরানের দখলীকৃত ভূমি ছেড়ে দিয়ে পিছিয়ে আসা শুরু করে, কিন্তু তারপরও ইরাকি বাহিনীর জন্য আমেরিকা ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পাঠানো সমরাস্ত্রে আবার শক্তিশালী হয়ে ওঠে বাগদাদ। 1984 সালে ইরান আগ্রাসনের চতুর্থ বছরে ইরাকের ট্যাঙ্ক সংখ্যা 2,300 থেকে 4,820টিতে উন্নীত হয়। প্রক্ষান্তরে সেই একই সময়ে ইরানের কাছে ট্যাঙ্ক ছিল মাত্র 1,000টি, এগুলোর মধ্যেও কার্যক্ষম ছিল মাত্র 700টি। একইভাবে ইরাকের যুদ্ধবিমানের সংখ্যা 330টি থেকে বেড়ে গিয়ে 580টিতে পৌঁছায়, কিন্তু একই সময়ে ইরানের কাছে মোট যুদ্ধবিমান ছিল মাত্র 90টি, যার মধ্যে কার্যক্ষম ছিল 60টি।
সে সময় ইরানের কাছে ভারী কামান ছিল 1,000টি এবং ইরাকের কাছে ছিল 3,500টি। যুদ্ধের ষষ্ঠ বছরে ইরাকি সেনাবাহিনী নিজের আকার অনেক বড় করে এবং তার পদাতিক বাহিনীর সংখ্যা 550 ব্যাটেলিয়নে উন্নীত করে। একই সময়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ব্যাটেলিয়ন সংখ্যা ছিল মাত্র 80টি। 1986 সালে ইতালি থেকে প্রকাশিত দৈনিক এসপারসু ইরাক ও ইরানের সামরিক শক্তির তুলনামূলক একটি চিত্র তুলে ধরে বলেছিল, সামরিক শক্তির দিক থেকে ইরানের চেয়ে ইরাক এতটা বেশি এগিয়ে গেছে যে এই তারতম্য কাটিয়ে ওঠা তেহরানের পক্ষে সম্ভব হবে না।
ইরাকের স্বৈরশাসক সাদ্দামের প্রতি তার আন্তর্জাতিক মিত্রদের সাহায্য শুধুমাত্র সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তারা সামরিক উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহ করে বাগদাদকে সাহায্য করা শুরু করে। এমনকি কোনো কোনো মিত্র দেশ সরাসরি ইরাকের পক্ষে যুদ্ধে নেমে যায়। ইরাক ইরান যুদ্ধ থেমে যাওয়ার পর 1990 সালে ইরাকি শাসক সাদ্দাম যখন কুয়েত দখল করে এবং পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থকে বিপন্ন হতে দেখে, তখন পাশ্চাত্যের অনেক রাজনীতিবিদ ও গণমাধ্যম ইরাক ইরান যুদ্ধের সময় তারা সাদ্দামকে কি পরিমাণ সহযোগিতা করেছিল তা প্রকাশ করে দেয়।
1980 সালে ইরাক ইরানে আগ্রাসন চালানোর পরপরই তৎকালীন মার্কিন সরকার নিজেকে নিরপেক্ষ ঘোষণা করে। আমেরিকা ইরাকের ওই আগ্রাসনের নিন্দা জানায়নি, বরং ইরান তার বিপ্লব বহির্বিশ্বে ছড়িয়ে দিতে চায় বলে সাদ্দাম সরকার যে দাবি করেছিল ওয়াশিংটন তার প্রতি সমর্থন ঘোষণা করে ওই যুদ্ধ শুরুর জন্য উল্টো ইরানকে দায়ী করে। মার্কিন সরকার ইরাকের প্রতি সামরিক সাহায্য দিতে শুরু করে এবং ইউরোপীয় দেশগুলোকেও বাগদাদের প্রতি সামরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে উদ্বুদ্ধ করে। আমেরিকার তৎকালীন রোনাল্ড রিগান সরকার যুদ্ধ শুরুর পরপরই সৌদি আরবের কাছে 4টি অ্যাওয়াক্স গোয়েন্দা বিমান সরবরাহ করে। ইরানের দক্ষিণাঞ্চলে এদেশের সেনাবাহিনী ইরাকের বিরুদ্ধে কি ধরনের যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা ইরাকের কাছে হস্তান্তর করার জন্য ওই ব্যবস্থা নেয় ওয়াশিংটন।
এ সময় মার্কিন সরকার তার মিত্রদেরকে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য উস্কানি দেয়। ওয়াশিংটন সন্ত্রাসবাদের সমর্থক দেশগুলোর তালিকা থেকে ইরাকের নাম বাদ দেয়। আমেরিকা ইরানের তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা দিয়েই ক্ষান্ত হয়নি, বরং ইরাকের তেল যাতে আগের তুলনায় কয়েক গুণ বেশি রপ্তানি হতে পারে সে ব্যবস্থা নেয়। জর্দান ও সৌদি আরবে পাইপলাইন স্থাপন করে ইরাকের তেল যাতে কয়েক দিকের বাজার ধরতে পারে সেজন্য বাগদাদকে সহযোগিতা করতে মার্কিন কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়। ইরাক জর্দান তেল পাইপলাইন স্থাপনের জন্য মার্কিন সরকার 42 কোটি 50 লাখ ডলার বরাদ্দ দেয়। পাশাপাশি গম সহ অন্যান্য কৃষিপণ্য আমদানি করার জন্য ইরাককে $40 কোটি ঋণ সুবিধা দেয় ওয়াশিংটন।
১৯৮৬ সালে রিগান সরকার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আশায় তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাকফার্লিনকে তেহরানে পাঠায়, কিন্তু তেহরান ওয়াশিংটনের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এই খবর গণমাধ্যমে প্রকাশ হয়ে পড়ায় ইরাকের সাদ্দাম সরকার মনঃক্ষুণ্ণ হয়। এ অবস্থায় ইরাকের মান ভাঙানোর জন্য ইরানের সামরিক প্রস্তুতি সম্পর্কে পূর্ণাঙ্গ গোয়েন্দা তথ্য সাদ্দাম সরকারকে হস্তান্তর করে ওয়াশিংটন। ঠিক সে সময় ইরান কারবালা চার অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিল এবং আমেরিকা ওই প্রস্তুতির সব তথ্য ইরাককে জানিয়ে দেয়, আর এ কারণে ইরানের ওই অভিযানটি ব্যর্থ হয়। সাদ্দাম সরকার তাৎক্ষণিকভাবে এজন্য মার্কিন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানায়। পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের একেবারে শেষ ভাগে এসে আমেরিকা সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ার সিদ্ধান্ত নেয়।
যাই হোক শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।
এবার সংক্ষিপ্ত সংবাদ। মার্কিন অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে যে G7 এবং ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে গঠিত জোটের নির্ধারিত দামের চেয়ে রাশিয়ার কাছ থেকে বেশি মূল্যে তেল কিনলে সেই দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল এই ঘোষণা দিয়েছে। পাইলটবিহীন বিমান বা ড্রোন প্রযুক্তিতে ইরান বিশ্বের 3 শীর্ষ দেশের একটিতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন একজন পদস্থ সেনা কমান্ডার। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র খাতামুল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ তার দেশের ড্রোন সক্ষমতা সম্পর্কে এ তথ্য জানান। ইরানি দূতাবাসে আলবেনিয়া পুলিশের জোরপূর্বক তল্লাশি, জাতিসংঘে তেহরানের নিন্দা, আইন মেনে চলার আহ্বান। পরমাণু অস্ত্র ব্যবহারের ঘোষণার পর শর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আমেরিকা। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করলে সরকার বিবেচনা করবে বলেছেন আইনমন্ত্রী। এবং বাংলার ব্যবসা ও অর্থনীতিকে ধ্বংস করতে চাচ্ছে কেন্দ্রীয় সরকার, ফিরহাদ হাকিমের অভিযোগ। শ্রোতাবন্ধুরা ভালো সুস্থ থাকুন, খোদা হাফেজ।